قرآن 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 قرآن.
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. অনুষ্ঠান সহজ দর্সে কুরআন। আজ সূরা আলে ইমরানের আয়াত নম্বর 40 থেকে কুরআনে পাকের দরস শ্রবণ করব। এর পূর্বে ওই আয়াত চলে গেছে যেখানে হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য আল্লাহর বারগাহে দোয়া করেছিলেন, আর তাকে সুসংবাদ দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। যেহেতু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার বয়স বেড়ে গিয়েছিল, তিনি বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন এবং তার সম্মানিতা স্ত্রীও বয়সের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন, তো তখন এই সংবাদটি শুনে তার মনে এই প্রশ্ন এলো যে কিভাবে সন্তান জন্মগ্রহণ করতে পারে। আমরা কি আবার নতুন করে যৌবন প্রাপ্ত হব, নাকি আমাদের এই বর্তমান অবস্থাতেই আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করবেন? তো এখানে সেটা নিয়ে আলোচনা শুরু হচ্ছে যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আরজ করলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবার ওয়া ইমরাআতি আকির, ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা।
জাকারিয়া আরজ করল, হে আমার রব, আমার এখানে পুত্র কিভাবে জন্ম নেবে, অথচ আমি বার্ধক্যে পৌঁছে গেছি এবং আমার স্ত্রীও বন্ধা। আল্লাহ বললেন, আল্লাহ এভাবেই যাই চান করেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে এটাই বলা হয়েছে যে আল্লাহর মশিয়ত, তার কুদরত খুবই মহান, তিনি যাই চান তাই করেন। এর উদ্দেশ্য হচ্ছে যে এই বার্ধক্য অবস্থাতে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। এরপর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আবারও আরজ করলেন,
ক্বালা রাব্বি জাআল্লি আয়াহ, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা, ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার।
জাকারিয়া আরজ করল, হে আমার রব, আমার জন্য কোনো আলামত নির্ধারণ করুন। আল্লাহ ইরশাদ করলেন, হে জাকারিয়া, তোমার জন্য আলামত হলো এই যে তুমি তিন দিন পর্যন্ত মানুষের সাথে কেবল ইশারা ইঙ্গিতে কথা বলতে পারবে, আর তোমার রবকে অধিক হারে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার তসবিহ করতে থাকো। তো এটা হচ্ছে হযরতে জাকারিয়া আলাইহিসসালাম বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে কোনো আলামত, যে আমি কখন বুঝতে পারবো যে আমার ঘরে সন্তান জন্ম নেবে। আল্লাহ তাআলা বললেন যে তার আলামত হবে এটাই যে তিন দিন পর্যন্ত হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কেবল ইশারাতে কথা বলবেন, মুখ দিয়ে মানুষের সাথে যে কথা বলা যায় সেটা তিনি করতে পারবেন না, তেসবি করলে জিকির করলে সেটা হয়ে যাবে, কিন্তু মানুষের সাথে সাধারণ কথাবার্তা বললে তা হবে না, তা ইশারা দিয়ে করতে হবে। তো এই আলামত আল্লাহ তাআলা তাকে দান করলেন, এবং তারপরে সেই ধারাবাহিকতা যে আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম দান করলেন। এখন তারপরে হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রেষ্ঠত্ব এবং শানের বর্ণনা রয়েছে। ইরশাদ হচ্ছে,
وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ।
আর স্মরণ করো, যখন ফিরিশতারা বলল, হে মরিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন এবং তোমাকে অধিক পবিত্র করেছেন এবং তোমাকে সমগ্র জগতের নারীদের উপর নির্বাচন করেছেন। এটা হযরতে মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মহান ফজিলতের বর্ণনা। এখানে একটি বিষয় হচ্ছে যে ফিরিশতারা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলার ফেরেশতা খোদাই আদেশ ব্যতীত কারো সাথে কথা বলেন না,
এখানে তিনি যে ফেরিশতাদের সাথে কথা বলেছেন এটা তার জন্য একটি মর্যাদা। দ্বিতীয়ত, তাকে যে সুসংবাদ এবং ফজিলত দান করা হয়েছে যে আল্লাহর পয়গাম হচ্ছে এই যে হে মরিয়াম, তোমাকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, তোমাকে আল্লাহর নির্বাচিত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় কথা যে তোমাকে খুব অধিক পবিত্র করেছেন।
সুবহানাল্লাহ,
ইনি হচ্ছেন সেই মহান ব্যক্তিত্ব যার পবিত্রতার কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আর তৃতীয় কথা বলা হয়েছে এই যে আল্লাহ তাআলা তোমাকে সারা জগতের নারীদের মাঝে নির্বাচিত করেছেন। অর্থাৎ হযরতে মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগে তার সমান মর্যাদা কোনো নারী সমগ্র দুনিয়াতে ছিল না। তার মর্তবা আল্লাহ তাআলা এতই উঁচু করেছেন। আর তারপর এমনিতেই এটাই বাস্তবতা যে হযরতে মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সমগ্র জগতের শ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্তর্ভুক্ত। হযরতে মরিয়াম, হযরতে খাদিজা, হযরতে ফাতিমা, হযরতে আয়েশা এবং হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন, এরা এমন পাঁচজন ব্যক্তিত্ব যারা সমগ্র সৃষ্টিজগতের মধ্যে শ্রেষ্ঠ কিছু ব্যক্তিত্ব। অর্থাৎ হযরতে মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যুগে সবার চেয়ে শ্রেষ্ঠ ছিলেন। আর তা ছাড়াও হযরত হাওয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতজন নারী আসবে তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ যে পাঁচজন রয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন হযরতে মরিয়াম। আচ্ছা, হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে ফেরেশতা এসেছিল সেই ফেরেশতাদের মধ্যে হযরতে জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম ও অন্তর্ভুক্ত ছিলেন, তিনিও তার কাছে তশরিফ এনেছেন। তো এখানে তার যে মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সেটা বর্ণনা করার সাথে এখন আল্লাহর তরফ থেকে তাকে এই পয়গাম এবং এই হুকুম দেওয়া হয়েছে সেটা কি? ইরশাদ হচ্ছে,
ইয়া মারিয়াম ইকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন।
হে মরিয়াম, তোমার রবের আনুগত্য করো এবং তার বারগাহে সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তো এটাই আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম হয়েছে যে তুমি, তিনি যেন তার রবের আনুগত্য করেন, আল্লাহর যাই হুকুম হয় তার জন্য মাথা ঝুঁকিয়ে দিতে হবে এবং এর উপরেই আমল করতে হবে। আর দ্বিতীয় বিষয়, রবের বারগাহে সিজদা এবং রুকু করো, যে ইবাদত, নামাজ, রোজা, সিজদা, আল্লাহর বারগাহে অবনত হওয়া, এই সবগুলো বিষয় তাকে বিশেষভাবে বলা হয়েছে। আচ্ছা, এইখানে যে বলা হয়েছে যে আপনি রুকুকারীদের সাথে রুকু করুন, তো এটার অর্থ একটা হতে পারে যে নামাজের যে জামাত হয় আপনি তাতে অংশগ্রহণ করুন, তো এই অর্থ হতে পারে। তো এই অর্থ হতে পারে, এটাও আছে যে যখন আপনি নামাজের জন্য উপস্থিত হবেন তখন সেই নামাজের প্রতি গুরুত্ব দিন, তো আপনি নারীদের সাথে নামাজের আয়োজন করুন। তো এখানে যতগুলো কথা বলা হয়েছে, হযরতে মরিয়াম আলাইহিসসালামের ঘটনা, হযরতে জাকারিয়া আলাইহিসসালামের ঘটনা, হযরতে মরিয়ামের ঘটনা যার সম্পর্ক গায়েবের সাথে, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত এবং ইনজিল অধ্যয়ন তো করেননি, তো তিনি ওই কিতাবগুলো পড়তে থাকতেন, তার ভিতরে কি কি বর্ণনা করা হয়েছে, তো এখন একেবারে অধ্যয়ন ছাড়া এবং কারো বলে দেওয়া ছাড়া একেবারে পুরোপুরি যাকে বলা হয় শুদ্ধতার সাথে সঠিকভাবে এই ঘটনাগুলো বর্ণনা করা, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব নয়, কিন্তু আল্লাহর বাতলে দেওয়া ব্যতীত। যদি তো আল্লাহ তাআলা এই এলম এবং এসব সংবাদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করছেন,
যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইক ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়ুলকুনা আকলামাহুম আইহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন।
এগুলো হচ্ছে অদৃশ্য সংবাদ যা আমি গোপনভাবে তোমাকে জানাই, আর হে নবী, তুমি তাদের কাছে উপস্থিত ছিলে না যখন তারা তাদের কলম দিয়ে লটারি করত যে তাদের মধ্যে কে মরিয়মের লালন পালন করবে, আর তুমি তাদের কাছে উপস্থিত ছিলে না যখন তারা তর্ক করছিল। এখানে প্রথম কথা বলা হয়েছে যে এই ঘটনাগুলোর বর্ণনা এগুলো হচ্ছে গায়েবের সংবাদ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গায়েবের সংবাদ দান করেছেন। তো এখানে যে গায়েবের ইলম এবং গায়েবের সংবাদ আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, একটি বিষয়। দ্বিতীয় বিষয় ইরশাদ হচ্ছে, হে নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি সশরীরে জিসমানিভাবে সেখানে উপস্থিত ছিলেন না যখন তারা ভাগ্য নির্ধারণ করছিল। আচ্ছা, ঘটনা ছিল এই যে যখন হযরতে মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার লালন পালন সংক্রান্ত তাদের নিজেদের মধ্যে একটা মত পার্থক্য হয়ে গেল, কারণ তার যে বংশীয় সম্পর্ক ছিল সেটা ছিল নবুয়তের বংশের সাথে, এবং তাকে লালন পালন করার জন্য অনেক লোক আকাঙ্ক্ষী ছিল যে তার লালন পালন আমি করব। তাদের মাঝে মত পার্থক্য দেখা দিল, ফয়সালা কিভাবে করবে, এভাবে করা হলো যে একটা লটারি হয়ে যাক, লটারিতে যার নাম আসবে সেই লালন পালন করবে। তো এখন লটারিটা কিভাবে হয়েছিল, একটা তো এইভাবে হয় যে আমরা নাম লিখে কাগজটা ফেলে দেই। এখানে যেটা লটারি করা হয়েছিল সেটা এরকম ছিল যে সবাই তাদের কলম পানিতে রাখলো, প্রবাহিত পানিতে। তো পানি যেহেতু এই দিকে বইছে, স্বাভাবিক কথা যে কলমও সেদিকে বইবে যেদিকে পানি যাচ্ছে। তো এখন হযরতে মরিয়মের লালন পালন সেই করবে যার কলম পানির অনুকূলে নয় বরং পানির প্রতিকূলে চলতে থাকবে। তো এখন সবাই যার যার সামনে তাদের কলম রাখলেন, যেমন এখানে বলা হচ্ছে যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিলেন, যখন তারা কলম নিক্ষেপ করলেন তখন হযরতে জাকারিয়া আলাইহিসসালামের কলম উল্টো দিকে চলা শুরু করল। তো তখন সবাই ঠিক করলো যে তার লালন পালন হযরতে জাকারিয়া আলাইহিসসালাম করবেন। তো বলা হচ্ছে যখন তারা নিজেদের মধ্যে মত পার্থক্য করছিল, লটারি করছিল, তো ওই সময় হে নবী আলাইহিসসালাম, আপনি তো সেখানে ফিজিক্যালি মজুদ ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও তার জ্ঞান আপনার আছে, কিন্তু সেটা কিভাবে আছে, আল্লাহ তাআলার তরফ থেকে গায়েবের খবর দেওয়ার মাধ্যমে। তো এটা হচ্ছে এই বিষয়ের প্রমাণ যে আল্লাহ তাআলার নবীদের কাছে গায়েবের ইলম থাকে, অদৃশ্যের সংবাদ তাদেরকে দান করা হয়। তো এখান থেকে লটারি করার মাসালা আমরা জানতে পারি, লটারি করা জায়েজ। তো জায়েজ বিষয় নিয়ে যখন মানুষ ফয়সালা করতে পারে না তখন সেক্ষেত্রে লটারি করা যেতে পারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে যেতেন তখন পবিত্র স্ত্রীগণ সকলের পক্ষে যাওয়া তো সম্ভব ছিল না, কাকে সাথে নিতে হবে তো এটা নিয়ে লটারি তিনি করতেন। তো লটারিতে যার নাম উঠত তো তাকে নবী পাক আলাইহিসসালাম সাথে নিয়ে যেতেন। এখন এরপরে হযরতে ঈসা আলাইহিসসালামের জন্মের বর্ণনা রয়েছে। ইরশাদ হচ্ছে
إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين
এবং স্মরণ করো যখন ফেরেশতাগণ মরিয়মকে বলল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে তার পক্ষ হতে একটি বিশেষ বাণীর সুসংবাদ দিচ্ছেন, যার নাম মসীহ ঈসা ইবনে মরিয়াম হবে, সে দুনিয়া এবং আখিরাতে খুবই সম্মানিত হবে এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে হযরতে ঈসা আলাইহিসসালামের জন্মের সুসংবাদ। তো ফেরেশতারা হযরতে মরিয়ামকে একথা বলল, এখানে ফেরেশতারা উদ্দেশ্য, ফেরেশতারা সবাই ছিলেন এবং সাথে জিব্রাইল আলাইহিসসালাম ছিলেন। তো তিনি বললেন যে আল্লাহ তাআলা তোমাকে একটি সুসংবাদ দান করছেন এবং তা হচ্ছে কালিমার। কালিমা দ্বারা উদ্দেশ্য হযরতে ঈসা আলাইহিসসালামের সত্তা, কারণ তার লকব হচ্ছে কালিমাতুল্লাহ, আল্লাহর বাণী। আল্লাহর বাণী কেন? কারণ তার যে সৃষ্টি হয়েছে সেটা স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে হয়নি, আল্লাহর বাণী কুনের মাধ্যমে হয়ে যাও। ঈসা আলাইহিসসালাম হয়ে গেলেন, যেহেতু তিনি কুন শব্দ দ্বারা হয়েছেন এই জন্য তাকে আল্লাহর বাণী বলা হয়ে থাকে। তো আল্লাহ তাআলা প্রথমেই বর্ণনা করে দিয়েছেন যে তার নাম হবে মসীহ ঈসা ইবনে মরিয়াম। তো তার নাম হচ্ছে ঈসা, মসীহ, ইবনে এবং ইবনে মরিয়াম। তো এখানে এই তিন শব্দটাই তার জন্য ব্যবহৃত হয়। ঈসা, ঈসা তার আসল নাম, মসীহ হচ্ছে তার গুণ, আর ইবনে মরিয়াম হচ্ছে তার বংশগত সম্পর্ক। এবং কোরআনে পাকে প্রত্যেক স্থানে হযরতে ঈসা আলাইহিসসালামকে ইবনে মরিয়ামই বলা হয়েছে। সেটা কেন? অর্থাৎ যেখানে তার ইবনিয়ত হওয়ার কথা বর্ণনা করা হয়েছে, তার পুত্র হওয়ার কথা বর্ণনা করা হয়েছে, কোনো জায়গাতে তার পিতার নাম বর্ণনা করা হয়নি। কোরআনে পাকে এবং প্রত্যেক স্থানে যে কারণেই বংশের কথা বলা হয়েছে সেখানে পিতার কথা বলা হয়েছে, কিন্তু এখানে এবং এটা ছাড়া সব জায়গায় হযরতে ঈসা আলাইহিসসালামের জন্য ইবনে মরিয়াম, ইবনে মরিয়াম, ইবনে মরিয়াম, ইবনে মরিয়াম। এটা এই কথার প্রমাণ যে তিনি কোনো পিতা ছাড়া তার মা হতে ভূমিষ্ঠ হয়েছেন, কেবল তার মা থেকেই জন্মগ্রহণ করেছেন। তো সুতরাং এটা আমাদের মৌলিক আকিদার অন্তর্ভুক্ত যে হজরতে ঈসা আলাইহিসসালাম কোনো পিতা ছাড়া তার মা হতে মুজেজা হিসেবে জন্ম নিয়েছেন। এটা হচ্ছে মুসলমানদের আকিদা। তো এখানে কিছু ন্যাচুরালিস্ট যারা প্রকৃতিকে বেশি মান্য করে, তো মাজালা তারা এটা নিয়েও একটা তাবিল করে, তো এটা হচ্ছে জাহালাত। তো আল্লাহ তাআলা তার সাথে বর্ণনা করে দিয়েছেন যে হযরতে ঈসা আলাইহিসসালাম দুনিয়া ও আখিরাতে বড় সম্মানের অধিকারী হবেন। দুনিয়াতে তাকে ভালোবাসার লোক অনেক বেশি হবে, তার নাম স্মরণীয় থাকবে, এবং আখিরাতে তিনি শাফাআতের মর্যাদা পাবেন, তিনি মর্যাদার স্থান লাভ করবেন এবং আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবেন।
আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত।
আর তার আরও শান কি সেটা বর্ণনা করা হচ্ছে, আর সেই ঈসা মানুষের সাথে দোলনায় এবং বয়স্ক বড় বয়সে কথা বলবে এবং সে বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হবে। তার তিনটি গুণের কথা বর্ণনা করা হয়েছে। তিনি দোলনায় কথা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যেই বয়সে শিশুরা কথা বলে না তিনি সেই বয়সে কথা বলবেন নিয়ে আগে পরে পুরোটাই ঘটনা রয়েছে। তো যখন মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে তার গোত্রের কাছে এলেন, তো যখন গোত্রের লোকেরা বলল যে হে মরিয়াম এটা কি, তোমার তো বিয়ে হয়নি, এ বাচ্চা কোত্থেকে এসেছে, তো তখন তার মায়ের সতীত্বের সাক্ষ্য হযরতে ঈসা আলাইহিসসালাম দোলনায় থেকে দিয়েছেন, মানে তিনি তখন ভূমিষ্ঠ হয়েছেন মাত্র। অল্প বয়সে সাধারণ মানুষ কথা বলতে পারে না, হযরতে ঈসা আলাইহিসসালাম ওই সময়ে কথা বলেছেন, আর বড় বয়সেও তিনি কথা বলবেন এই কথার প্রমাণ হচ্ছে যে তিনি বড় বয়সে পৌঁছবেন, যে তার যে জাহেরি হায়াতে মুবারকা রয়েছে সেটাও সুদীর্ঘ হবে। তো এখানে তার সংবাদ রয়েছে। এখন তৃতীয় বিষয় বলা হচ্ছে তিনি বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হবেন, আল্লাহ তাআলার পছন্দের আল্লাহ তাআলার প্রশংসিত বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। আচ্ছা, যখন এই সুসংবাদ হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেওয়া হলো যে তোমার সন্তান হবে যিনি আল্লাহর কালিমা ঈসা মসীহ ঈসা ইবনে মরিয়াম এবং নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, এসব শান বর্ণনা করা হলো, হযরতে মরিয়াম আশ্চর্য হয়ে গেলেন যে কারণ তার তো বিয়ে হয়নি। তিনি বললেন
قالت ربي أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون।
মরিয়াম বলল হে আমার রব, আমার কাছে সন্তান কিভাবে হবে, আমাকে কোনো ব্যক্তি তো স্পর্শ করেনি। আল্লাহ বললেন এভাবেই আল্লাহ যা চান তিনি সৃষ্টি করেন। যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করেন তখন তাকে কেবল এতটুকু বলেন যে হয়ে যাও, তো ওই কাজ তৎক্ষণাৎ হয়ে যায়। তো এটা হচ্ছে হযরতে মরিয়াম রাদিয়াল্লাহু আনহা এর প্রশ্নের উত্তর যে আমাকে তো কোনো মানুষ স্পর্শই করেনি, আমার বিয়ে হয়নি এবং আল্লাহ তাআলা আমাকে খারাপ কাজ থেকে মাহফুজ রেখেছেন, তো আমার কিভাবে সন্তান হবে। তো আল্লাহ তাআলার তরফ থেকে জবাব মিলল যে আল্লাহ যা চান তাই করেন, এটা হচ্ছে খোদার শান, আল্লাহ তাআলা এভাবেই করে দান করবেন এবং আল্লাহ তাআলা যে বিষয়ের ইচ্ছা করেন সেটা হয়ে যায়। মাধ্যমের অবলম্বন করা সেটা কেবল আমাদের জন্য। রব তাআলা তিনি হচ্ছেন মুসাববিবুল আসবাব, তার গুণ বলার কারণে সব কিছু অস্তিত্বমান হয়েছে। আর তার সাথে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে
ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল,
আল্লাহ তাকে কিতাব হিকমত তাওরাত এবং ইনজিল শেখাবেন। হযরতে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কিতাব হিকমত তাওরাত এবং ইনজিল শেখাবেন, এগুলো হচ্ছে তার আরও অতিরিক্ত ফজিলত। এরপর আরও হযরতে ঈসা আলাইহিসসালামের শান এগুলো খুবই সবিস্তারে পরবর্তী আয়াতগুলোতে বর্ণনা করা হয়েছে এবং বলা হচ্ছে
ورسولاً إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيراً بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِن كُنْتُمْ مُؤْمِنِينَ।
আর সে ঈসা বনি ইসরায়েলের জন্য রাসূল হবেন। আর তিনি তাদেরকে কি বলবেন? যে আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি একটি নিদর্শন এনেছি, তা হচ্ছে এই যে আমি তোমাদের জন্য মাটি থেকে পাখির মতো একটি আকৃতি তৈরি করব, তারপর তাতে ফু দেব, আর তা আল্লাহর হুকুমে তৎক্ষণাৎ পাখিতে রূপান্তরিত হবে। আর আমি জন্মগত অন্ধ এবং কুষ্ঠরোগীকে আরোগ্য দান করি, আর আমি আল্লাহর হুকুমে আর আমি মৃতকে জীবিত করি, আর আমি তোমাদেরকে গায়েবের অদৃশ্য সংবাদ প্রদান করি, যা তোমরা খাও এবং নিজের ঘরে জমা করো। নিশ্চয়ই এই বিষয়গুলোর মধ্যে তোমাদের জন্য রয়েছে বড় নিদর্শন যদি তোমরা ঈমান রাখো। এগুলো হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালামের মুজিজার বর্ণনা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা তাকে বনি ইসরায়েলের প্রতি রসুল হিসেবে প্রেরণ করবেন, তিনি বনি ইসরায়েলদের মাঝে বসবাস করবেন, তিনি তাদেরকে বলবেন যে আমি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন এনেছি, মুজিজা নিয়ে এসেছি। আর মুজিজাতগুলো কি? তা এগুলো হচ্ছে তার অনেক মহান মুজিজা যেগুলো কোরআনে পাকে বর্ণিত রয়েছে। প্রথম কথা যে মাটি দিয়ে পাখির একটি আকৃতি তৈরি করব। যেভাবে বাচ্চাদের খেলনা থাকে মাটি দিয়ে তৈরি করা হয়, তো এর সাথে হচ্ছে মাটি দিয়ে পাখির একটি আকৃতি তৈরি করব এবং তাতে ফু দেব। ওই ফু যখন মারব তা আসল পাখি হয়ে উড়ে যাবে। এটা হচ্ছে তার মুজিজা, যেখানে হচ্ছে তাতে রুহ দেওয়া, তাতে তার মধ্যে হায়াত দেওয়া, মাটির মূর্তিকে প্রকৃত প্রাণীতে রূপান্তরিত করা। এটা হচ্ছে তার মহান মুজিজাগুলোর অন্যতম। এটা হচ্ছে একটা। আর তা কীভাবে হবে? আল্লাহর হুকুমে হবে। দ্বিতীয় বিষয় বলা হচ্ছে যারা জন্মগত অন্ধ হবে। একটা হচ্ছে তার চোখ ঠিক ছিল কিন্তু পরবর্তীতে ত্রুটি দেখা দিল, তার চোখের রেটিনা আগে পিছে হয়ে গেছে, তাতে কোনো ত্রুটি দেখা দিয়েছে এবং সে অন্ধ হয়ে গেছে। এই ধরনের যারা অন্ধ হয় তাদের নিরাময়ও হয়ে যায়। যেমন আজকের যুগে দেখা যায়, যেমন চোখের রেটিনা যদি আগে পিছনে হয়ে যায় তখন লেজার অপারেশন আছে, ওটার মাধ্যমে ওগুলো ঠিক করে দেওয়া হয়। কিন্তু যারা জন্মগত অন্ধ থাকে, জন্মগত অন্ধদের চোখের অভ্যন্তরে আর কোনো সিস্টেম থাকে না যাতে সে দেখতে পারে, অর্থাৎ যারা সাধারণ অন্ধ রয়েছে তাদের চেয়ে অনেক বেশি এক্সট্রিম সিচুয়েশন হচ্ছে যারা জন্মগত অন্ধ রয়েছে। তো হযরতে ঈসা আলাইহিসসালাম কি করতেন? ইরশাদ করছেন যে আমি জন্মগত অন্ধদেরকে ঠিক করে দেব। তিনি তাদের চোখে ফু দিতেন এবং আল্লাহ তাআলা তাদের চোখের আলো ফিরিয়ে দিতেন, তারা আবার দেখতে পেত, আবার দেখতে পেত। তৃতীয় বিষয় ইরশাদ করছেন কুষ্ঠ রোগীদেরকে আরোগ্য দান করব। কুষ্ঠরোগ একেবারে নিকট অতীত পর্যন্ত এর কোনো চিকিৎসা ছিল না, যে ডাক্তারদের কাছে এর কোনো ওষুধ ছিল না। তো তার আগে তো আরও খারাপ অবস্থা ছিলই, কুষ্ঠরোগ যাদের হতো তাদের আর ঠিক হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু ঈসা আলাইহিসসালাম তিনি কী করতেন? হাত বোড়াতেন এবং কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। তিনি ইরশাদ করছেন আমি কুষ্ঠরোগীদেরকে ঠিক করে দেব। পরবর্তী যে মুজিজা তিনি বর্ণনা করছেন যে আমি মৃতদেরকে জীবিত করি, হযরত ঈসা আলাইহিসসালামের এটা একটা অনেক বড় মুজিজা যে তিনি মুর্দাদেরকে বলতেন যে আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। মুর্দা উঠে দাঁড়িয়ে যেত, জীবিত হয়ে যেত। আল্লাহ তাআলা তাকে এই মুজিজা দান করেছেন। এরপরের মুজিজা কি? তিনি বলছেন যে তোমরা যা খাও এবং ঘরে যেসব জমা করো আমি তোমাদেরকে সেটাও বলে দেব। অর্থাৎ কেউ যদি কিছু খেয়ে আসে, ঈসা আলাইহিসসালাম বলতেন যে তুমি এটা খেয়ে এসেছ, আর যা ঘরে লুকিয়ে আসতো তো ঈসা আলাইহিসসালাম বলতেন যে তুমি ঘরে এটা লুকিয়ে এসেছ। তো এটা হচ্ছে গায়েবের সংবাদ। তো হযরত ঈসা আলাইহিসসালাম এটাও বলে দিতেন। তো বলা হচ্ছে এই সব বিষয়ে তোমাদের জন্য বড় নিদর্শন রয়েছে যদি তোমরা ঈমান রাখো। এগুলো হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালামের মুজিজা। এগুলো অতুলনীয়, অবর্ণনীয় মুজিজা। আপনারা এগুলো পড়ুন, বারবার পড়ুন। তো একটা হচ্ছে যে এখানে ঈসা আলাইহিসসালামের শান প্রকাশ পেয়ে যায়, কেমন তার শান ছিল। দ্বিতীয় হচ্ছে রবের শান, যে রব যাকে চান শ্রেষ্ঠত্ব সেই কামালিয়াত তাকে দান করেন। তৃতীয় বিষয়, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হন তারা আল্লাহর পক্ষ থেকে কুদরত, তাসারুফ এবং ইখতিয়ার পেয়ে থাকেন। নবীরা যখন এসব বিষয় লাভ করেন তখন সেটাকে মুজিজা বলে, ওয়ালিরা যখন এসব বিষয় লাভ করেন কারামত বলে। তো এটা হচ্ছে মুজিজা এবং কারামত। সাধারণ মুমিনদের মধ্যে যদি এই ধরনের বিষয় পাওয়া যায় তবে তাকে বলা হয় মাউনাত, অর্থাৎ আল্লাহর সাহায্য বলা হয়। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে আরেকটি বিষয়, এখানে যতগুলো বিষয় রয়েছে সেগুলো কিভাবে হয়? আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর ইজনে। তো জানা গেল যে আল্লাহর ইজনে আল্লাহর ওলি, আল্লাহর নবী এই সব তাসারুফের ক্ষমতা রাখেন, ইখতিয়ার রাখেন, মুশকিল দূর করেন, বিপদ দূর করেন, মৃতকে জীবিত করেন, রোগীকে আরোগ্য দান করেন, কুষ্ঠরোগীকে ভালো করতে পারেন, অন্ধকে দৃষ্টিশক্তি দান করতে পারেন, অদৃশ্য সংবাদ দিতে পারেন। আর এই সবগুলো বিষয় এই আয়াতে বর্ণিত হয়েছে। আর আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে মুসলমানদের এবং আহলে সুন্নতের আকীদা যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে এই ধরনের ক্ষমতা দান করা হয়। এগুলো আল্লাহ দান করেন। তো যা আল্লাহ দান করেন এগুলো তো আল্লাহরই মর্জি, যাকে যা ইচ্ছা দান করেন। ইয়ুতিহি মাইয়াশা, যালিকে ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা দান করেন। সুতরাং এই আকীদা রাখা সেটা মাআযাল্লাহ এটা কোনো ধরনের শিরক নয় এবং এটা বিদাতের কোনো পর্যায়ে পড়ে না। এগুলো হচ্ছে কোরআনসম্মত আকীদা, বিপদ দূর করা, মনস্কামনা পূর্ণ করা, এই মুজিজা, এই কারামত, এই সবগুলো বিষয় কোরআন থেকে প্রমাণিত। আচ্ছা, এর সাথে আরেকটি বিষয় মুজিজা, এটা কোরআন থেকে প্রমাণিত। একেবারে নিকটতীতে কিছু লোক ছিল যারা, যাদের ন্যাচারালিস্ট বা প্রকৃতিবাদী বলা হতো, তো তারা মুজিজাকে অস্বীকার করলো। তারা বলল যে না, আসলে বিষয়গুলো এরকম হয়, যে নিয়মে বিশ্বজগৎ চলছে তার বাইরে গিয়ে কোনো কিছু হতে পারে না। এটা হচ্ছে তাদের জ্ঞানের স্বল্পতা এবং
মূর্খতার কারণ।
কোরআন থেকেই প্রমাণিত যে আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দান করেন। এখন এরপরে আরও অতিরিক্ত ইরশাদ করা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে।
ওয়া মুসাদদিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া লিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম ওয়া জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহা ওয়া আতিউউন।
হযরতে ঈসা বলবেন, আর আমার পূর্বে যে তাওরাত কিতাব রয়েছে তার সত্যায়নকারী রূপে আগমন করেছে, আর এই জন্য যে তোমাদের জন্য ওই বিষয়গুলো যা হারাম করা হয়েছিল তা হালাল করে দেব, আর আমি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ হতে নিদর্শন নিয়ে এসেছি, সুতরাং আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। এই আয়াত মুবারাকাতে অনেকগুলো বিষয় রয়েছে। একটা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে একটি বিষয় জানা গেল যে তিনি তাওরাতের সত্যায়নকারী এবং প্রত্যেক নবী তার পূর্ববর্তী নবীর কিতাবের সত্যায়ন করে থাকেন, সুতরাং তিনি তাওরাতের সত্যায়নকারী। দ্বিতীয় বিষয় হচ্ছে, বলা হচ্ছে কিছু বিষয় যা তোমাদের জন্য হারাম করা হয়েছিল আমি তা তোমাদের জন্য হালাল করতে এসেছি। এটা কি বিষয় হচ্ছে? এই যে কিছু বিষয় যেগুলো বনি ইসরায়েলের জন্য আগে হালাল ছিল কিন্তু তাদের কিছু আচরণের কারণে তাদের উপর সেগুলো হারাম করে দেওয়া হয়েছিল, তো এগুলো কোরআনে পাকে এগুলোর সবিস্তার বর্ণনা রয়েছে। এখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করছেন যে হযরতে মুসা আলাইহিস সালামের শরীয়তে তোমাদের জন্য কিছু বিষয় হারাম ছিল, যেমন উটের মাংস, চর্বি, পাখি, ওইসব বস্তু আমি তোমাদের জন্য হালাল করতে এসেছি। আচ্ছা, এর সাথে এটাও জানা গেল যে হুকুম মনসুখ হয়ে থাকে। কিছু লোক রয়েছেন যারা মনসুখকে অস্বীকার করেন, তারা বলে যে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন সেটাই চলবে, আর কিছু হবে না, হতে পারে না। তো বিষয় হচ্ছে এই যে বর্তমান জন্য ঠিক আছে, যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এখন আর কোনো কিছু মনসুখ হবে না, কারণ মনসুখ তার মাধ্যমেই হতো, যেহেতু নবীর সিলসিলা বন্ধ হয়ে গেছে। সুতরাং এতটুকু তো ঠিক আছে যে খতমে নবুয়তের পরে নবীর সিলসিলা বন্ধ হয়ে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে তশরিফ নিয়ে যাওয়ার পরে এখন মনসুখ হওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু পূর্ববর্তী যে উম্মত ছিল এবং কোরআনে পাকে যেসব আহকাম রয়েছে এবং ইসলামী আহকাম রয়েছে তাদের মধ্যে নাসখ সেটা হয়ে এসেছে। আর এটার দলিল হচ্ছে এই, যেসব বিষয় মুসা ইসলামের শরীয়তে হারাম করা হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালাতুস্সালাম ইরশাদ করছেন যে আমি সেগুলো হালাল করব। তো এ থেকে জানা গেল যে নাস্ক হতে পারে। তার সাথে আরেকটি বিষয় জানা গেল যে আল্লাহর নবী হিল্লত এবং হুরমতকে নিজের দিকে সম্পৃক্ত করছেন, আল্লাহ তাআলা তাদেরকে ইখতিয়ার দিয়েছেন। এটা আর অন্য কোনো বান্দা এই কথা বলতে পারে না, যেমন আমরা আলেম হতে পারি, মুফতি হতে পারি, তো আমরা এই কথা বলতে পারি না যে আমরা এই বিষয়টা হালাল করে দিয়েছি। আমরা সুদ হারাম করে দিয়েছি, আমরা করিনি, আল্লাহ করেছেন, আল্লাহ নবী করেছেন। সুতরাং যে গায়রে নবী আছে সে কখনো এই কথা বলতে পারে না যে আমি হারাম করেছি, আমি হালাল করেছি। তো আমি হারাম করেছি, আমি হালাল করেছি, এটা হয়তো আল্লাহ বলবেন, যিনি প্রকৃত সারে শরীয়তের প্রবর্তক, অথবা তার দানক্রমে তার নবী বলতে পারেন, যিনি যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, ইনি অনেক স্থানে উল্লেখ করেছেন যে আমি এটা হালাল করেছি, এটা হারাম করেছি, আমি এটা তোমাদের জন্য নিষেধ করেছি, এটা তোমাদের উপর আমি ফরজ করেছি। সুতরাং এ ধরনের নিজবোধ করা সেটা জায়েজ। আচ্ছা, এই সকল ইখতিয়ার, সকল শ্রেষ্ঠত্ব এর পরেও একথা মাথায় রাখতে হবে যে যে নবী মুজেজা এবং মর্যাদা সত্ত্বেও তিনি কখনো রব হতে পারেন না, তিনি বান্দাই থাকেন, তিনি বান্দাই থাকেন, মখলুকই থাকেন, রব হতে পারেন না। তো ইরশাদ হচ্ছে যে
ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদুহু হাযা সিরাতুন মুস্তাকিম।
নিশ্চয় আল্লাহ আমার রব ও তোমাদের রব, সুতরাং তারই ইবাদত করো, এই হচ্ছে সরল পথ। সুতরাং ঈসা আলাইহিস সালাতুসসালাম রব নন, বরং রবের বান্দা। আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ঈসা আলাইহিস সালাতুসসালাম থেকে শ্রেষ্ঠ, কিন্তু সবকিছু সত্ত্বেও তিনি কি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুতরাং কোনো নবী, কোনো ওলি, কোনো গস, কোনো কুতুব, তিনি রবের বান্দা থাকেন, রব কখনো হতে পারেন না। তিনি রবের ইখতিয়ারের অধীন, তার সব কিছু আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে হয়ে থাকে। এই বিষয়ে যতগুলো ডিসকাশন ছিল সেগুলো কমপ্লিট হয়েছে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মাঝে জীবন অতিবাহিত করলেন, আর তিনি তাদেরকে দাওয়াত দিলেন, হকের দাওয়াত দিলেন। এখন এখানে তার কিছু ঘটনার বর্ণনা রয়েছে। ইরশাদ হচ্ছে
فلما احس عيسى منهم الكفر قال من انصاري الى الله قال الحواريون نحن انصار الله آمنا بالله واشهد باننا مسلمون।
তারপর যখন ঈসা সে বনী ইসরাইলের মাঝে কুফরি পেল, তখন সে বলল আল্লাহর পক্ষ হয়ে কে আমার সাহায্যকারী হবে। একনিষ্ঠ সাথীগণ বলল যে আমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী, আমরা আল্লাহর উপর ইমান এনেছি, আর আপনি এ বিষয়ে সাক্ষী হয়ে যান, নিশ্চয়ই আমরা মুসলমান। তার সম্প্রদায়কে বোঝালেন যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদিদের সংশোধনের জন্য এসেছিলেন, মানে ইসরায়েলের সংশোধন করেছিলেন, কিন্তু তাদের তরফ থেকে যেসব ঘৃণা, শত্রুতা, বিদ্বেষ এগুলো অনেক বেশি ছিল। তিনি তাদের মাঝে কুফরি পেলেন, তখন বললেন যে কে আছে যে আল্লাহর পক্ষ হয়ে আমার সাহায্য করবে। তো তিনি তার লোকেদের কাছে সাহায্য চাইলেন, যারা তার হাওয়ারি ছিলেন, একনিষ্ঠ সাথী। তো তারা বলেন যে আমরা আল্লাহর দিনের সাহায্যকারী। এখানে লেখা আছে নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। এর অর্থ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর দিনের সাহায্যকারী, আল্লাহর উপর ইমান এনেছি, হে ঈসা আলাইহিস সালাম আপনি সাক্ষী হয়ে যান, নিশ্চিতরূপে আমরা মুসলমান। তো এটা হচ্ছে যারা হযরতে ঈসা আলাইহিস সালাতুসসালামের সাহাবা ছিলেন তাদের ফজিলত, যারা তার নিকটবর্তী সাহাবি ছিলেন তারা তার সাহায্য করেছেন। তো এটা থেকে এটাও জানা গেল যে সাহায্য চাওয়া সৃষ্টির কাছে সেটা সঠিক। হযরতে ঈসা আলাইহিস সালাম সাহায্য চেয়েছেন, হযরতে ঈসা আলাইহিস সালাতুসসালাম তিনি সাহায্য করেছেন, জন্মান্ধকে দৃষ্টিশক্তি দিয়েছেন, কুষ্ঠরোগীকে ভালো করেছেন, তিনি বিপদে সাহায্য করেছেন, আবার তাদের কাছে সাহায্য চেয়েছেন। সুতরাং সাহায্য চাওয়া এবং সাহায্য করা দুটোই সঠিক কাজ। তারপর এই যে যারা এরকম একনিষ্ঠ লোক ছিল তাদের সংখ্যা ছিল বারো জন, বারো জন লোক, তারা খুবই একনিষ্ঠ। এরপর কি হয়েছে, এখানে তারা একটা দোয়া করেছেন,
রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূল ফাকতুবনা মাআশ শাহিদিন।
হে আমাদের রব, আমরা ওই কিতাবের উপর ঈমান এনেছি যা তুমি নাজিল করেছ, আর আমরা রাসূলের অনুসরণ করেছি, সুতরাং আমাদেরকে সাক্ষ্য দানকারীদের মধ্যে লিপিবদ্ধ করো। তো এখানে যে হাওয়ারিগণ ছিল তারা নিজেদের ইমানের ব্যাপারে হযরতে ঈসা আলাইহিস সালাতুসসালামকে সাক্ষী বানিয়েছেন, তারা আল্লাহর দরবারে আরজ করলেন যে হে মাওলা, এসব লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামকে মানুক আর না মানুক, কিন্তু আমরা তোমার প্রকৃত বান্দা, দিনে খোদার মদদগার, আমরা আল্লাহর কিতাবে ইমান রাখি, আমরা রসুলের অনুসরণ করি, সুতরাং আমাদেরকে সাহায্যকারী এবং সাক্ষ্য দানকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করো। এর পরবর্তী আরেকটি আয়াত রয়েছে, এখন তার পরবর্তী আয়াত, এই আয়াতে একটি ঘটনা রয়েছে পুরো যা খুবই সংক্ষিপ্তভাবে বয়ান করে দেওয়া হয়েছে, তা হচ্ছে
ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আর কাফিররা গোপন ষড়যন্ত্র করল, আর আল্লাহ তাআলা তার গোপন পরিকল্পনা করলেন, আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে উত্তম গোপন পরিকল্পনাকারী। তো এখানে কি হয়েছে যে কাফিররা গোপন ষড়যন্ত্র করেছে, কাফিররা ধোঁকাবাজি করেছে, আর আল্লাহ তাআলা তার গোপন ব্যবস্থাপনা করলেন। তো এখানে প্রথমে এই কথাটা বলে দিই, এই যে এখানে কোরআনের যে শব্দটি ব্যবহার করা হয়েছে, কোরআনের যে তর্জমা আমি আপনাদের সামনে পড়েছি, এখানে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে মাকার। আমাদের সাধারণ ভাষায় এটার অর্থ হচ্ছে ধোঁকা এবং প্রতারণা, কিন্তু আরবি ভাষায় মকরের অর্থ ধোঁকা এবং প্রতারণা করা সেটিও হয়, এবং কোনো গোপন পরিকল্পনা অর্থেও ব্যবহৃত হয়। যখন এই শব্দের সম্পর্ক আল্লাহ তাআলার দিকে করা হবে, তখন
মাকারাল্লাহ,
তখন এর অর্থ ধোঁকা প্রতারণা ইত্যাদি হবে না, তখন এর তর্জমা হবে যে গোপন ব্যবস্থাপনা। উর্দুতে হ্যাঁ, কাফেরা যেটা করেছে সেটা মকর ছিল, সেটা ধোঁকা ছিল, সেটা প্রতারণা ছিল। উর্দুতে অনেক অনুবাদক যারা এই আয়াতের অনুবাদ করতে গিয়ে ভুল করেছেন, তারা অনুবাদ এভাবে করেছেন যে কাফিররা প্রতারণা করেছে এবং খোদাও তাদের সাথে প্রতারণা করেছেন, মাআল্লাহ। তো এটা খুবই ভুল একটি তর্জমা, এটা করা যাবে না আলহামদুলিল্লাহ। এটা ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদুদ্দীন মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খান আলিহি রহমাতুর রহমান, আহমদ রাজা খান রহমতুল্লাহ আলিহির তার সুন্দর আদব এবং সুন্দর বুঝের এবং তার জ্ঞানের আধিক্য ছিল যে তার এক্সাক্ট সহি তর্জমা করেছেন সেটা কোথায়। আমি যে তর্জমা পড়েছি সেটা কানজুল ইরফান, যেটা হচ্ছে আমার কর তর্জমা, কিন্তু এই যে তর্জমাটা নিয়েছি সেটা আল্লাহ হাজরতের অনুবাদ থেকেই। তো কাফিরেরা হামলা করলো, প্রতারণা করলো, এবং আল্লাহ তাআলা গোপন ব্যবস্থাপনা করলেন। পুরো ঘটনা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে যে বনী ইসরায়েলের ইহুদিগণ যেহেতু ঈসা আলাইহিস সালাম তাদের দুশ্মন ছিল, আর এটা হচ্ছে অনেক পুরনো ইতিহাস যে তারা আম্বিয়া আলাইহিস সালাতুসসালামকে শহীদ করত এবং বহুত নবীকে তারা শহীদ করেছিল। তো তারা হযরতে ঈসা আলাইহিস সালাতুসসালামের বিরুদ্ধেও তারা ষড়যন্ত্র করল যে তাকে ছুরি করা হবে। সুতরাং কোর্টের মধ্যে, বাদশার কাছে, আদালতের কাছে তারা কেস নিয়ে গেল, এবং তারা নিজেদের পক্ষ থেকে হযরতে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করার,
শুলিতে চড়ানোর,
ঝোলানোর জন্য তারা পরিকল্পনা করেছিল। তো এখন হচ্ছে কি, হযরতে ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতর বসেছিলেন এবং এই লোকদের সাথে দেখা করছিলেন না। তারা নিজেদের মধ্যে একটা প্ল্যানিং করলো যে কোথায় তালাশ করব। তো তারা তার সাথীগণ থেকে একজনকে গোয়েন্দা বানালো এবং তাকে পাঠিয়ে দিল যাতে গিয়ে সে গোয়েন্দাগিরি করে। তো যখন সে গিয়ে হযরতে ঈসা আলাইহিস সালামকে দেখল, সে বলে দিল যে হযরতে ঈসা আলাইহিস সালাতুসসালাম অমুক জায়গায় আছে। তারা সকলে মিলে ওই দিকে গেল আর সে ব্যক্তি সামনে চলছিল। এখন ওই ব্যক্তি যখন আগে পৌঁছালো, তখন হযরতে ঈসা আলাইহিসের কাছে, তখন আল্লাহ তাআলা কি করলেন, কাফেরা তো তাদের প্ল্যানিং নিয়ে চলে এসেছে, তখন আল্লাহ তাআলা কি করলেন, হযরতে ঈসা আলাইহিস সালাতুসসালামকে হিফাজত করলেন এবং খুব শ্রেষ্ঠ উপায়ে হিফাজত করলেন, যে হযরতে ঈসা আলাইহিস সালাতুসসালামকে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতুসসালামের মাধ্যমে
জীবিত আসমানে
উত্তোলন করলেন, জীবিত আসমানে নিয়ে এলেন। তো তিনি হযরতে জিব্রাইল আলাইহিস সালাতুসসালামের মাধ্যমে আসমানে তশরিফ নিয়ে গেলেন, আর ওই ব্যক্তি যে গোয়েন্দাগিরি করছিল, গুপ্তচর হিসেবে কাজ করছিল, তার চেহারা আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামের মতো করে দিলেন। তো যখন সে ইহুদি ভেতরে গেল, তারা যখন দেখল ওইটা যে তাদের নিজের লোক ছিল, তাকে মনে করল উনি ঈসা আলাইহিস সালাতুসসালাম, আটক করল এবং তাকে নিয়ে গেল শুলে চড়ানোর জন্য। তো এখন সে চিৎকার করছে যে আমি অমুক, আমি তমুক, আমি অমুক। তো তারা বললো যে না, এ তো মিথ্যে বলছে, এর চেহারা দেখো ঈসা আলাইহিস সালামের। আর সে বলছে আমি তা না। তো তারা গিয়ে তাকে শুলে চড়িয়ে দিল এবং তাকে হত্যা করল। কি হলো, যে নিহত ব্যক্তি সে ছিল গুপ্তচর, এবং ঈসা আলাইহিস সালাতুসসালাম জীবিত অক্ষত অবস্থায় আসমানে পৌঁছালেন। কোরআনে পাকের মধ্যে এটা বর্ণিত রয়েছে, এই লোকেরা তাকে শহীদ করতে পারেনি। আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে এই ইহুদিরা তাকে, বনি ইসরাইল, তারা হযরতে ঈসা আলাইহিস সালাতুসসালামকে শহীদ করতে পারেনি, তাকে শুলেও চড়াতে পারেনি, সুতরাং তিনি অক্ষত রইলেন, আর এই ব্যক্তিটাকে হত্যা করা হলো। এটা ছিল এসব লোকেদের যেসব গোপন ষড়যন্ত্র এবং প্ল্যানিং, আর অন্যদিকে আল্লাহ তাআলার তদবীর। আল্লাহ তাআলা তার তদবীরের মাধ্যমে হযরতে ঈসা আলাইহিস সালাতুসসালামকে হিফাজত করলেন। এরপরের আয়াতগুলোতে আরও অধিক বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বুঝ দান করুক এবং কোরআন মোতাবেক আকীদা রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কুরআন।